বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় 405টি নদী প্রবাহিত হচ্ছে। এই নদীগুলোর মধ্যে 57টি হচ্ছে আন্তঃসীমান্ত নদী, যার মধ্যে 54টি বাংলাদেশ এবং ভারতের মধ্যে এবং 3টি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অভিন্ন নদী রয়েছে। আবহমান কাল ধরে নদীমাতৃক বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা আবর্তিত হচ্ছে এ সকল নদীর পানিকে ঘিরে। কিন্তু বর্তমান বাস্তবতা কি তা জানতেই আমাদের আজকের আলাপনের বিষয় বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীর পানি বণ্টন। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন দুজন পানি বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে রয়েছেন পেনসিলভেনিয়া থেকে ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, অধ্যাপক ভূতত্ত্ব বিভাগ লগ হ্যাভেন বিশ্ববিদ্যালয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাদেরকে ধন্যবাদ।
আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে রয়েছেন ডক্টর সুফিয়ান এ খন্দকার, সিনিয়র সহসভাপতি ও জাতীয় টেকনিক্যাল ম্যানেজার আর্কিডিস অফ নিউ ইয়র্ক ইনক। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ।
শ্রোতা, আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা চাইলে সরাসরি ফোন করে প্রশ্ন করতে পারেন এই নম্বরে 202-619-3062। আর দেরি না করে সরাসরি যেতে চাই আলোচকদের কাছে। ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, আপনার কাছেই প্রথমে জানতে চাই বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভিন্ন নদীগুলোর বর্তমান অবস্থা কি এবং বাংলাদেশ বর্তমানে ওইসব নদী থেকে কি পরিমাণ পানি পাচ্ছে?
জি ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের যে 54টা নদীর কথা আপনি একটু আগে উল্লেখ করলেন, তার মধ্যে মূলত একটি নদী শুধু গঙ্গা, যেটা বাংলাদেশে এসে পদ্মা নাম ধারণ করে, সেই নদীর একটা পানি বণ্টন চুক্তি রয়েছে 1996 সন থেকে। তার বাইরের যে 53টা নদী, সেই কোনো একটা নদীতে আর অন্য ধরনের কোনো চুক্তি আমাদের নেই। সেই অর্থে উদানের দেশ হিসাবে ভারত মূলত ওই সমস্ত নদীগুলোর পানি একতরফাভাবে নিয়ন্ত্রণ করছে। সেটা যদি ধরে নেওয়া যায় তাহলে বলা যাবে যে আমাদের যে অভিন্ন নদীগুলোর পানি বণ্টনের অবস্থা সেটা মোটেও ভালো নয়, মোটেও সুখকর নয় কিংবা সন্তোষজনক নয়।
ডক্টর সুফিয়ান এ খন্দকার, আপনার কাছে একই প্রশ্ন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে অভিন্ন নদীগুলো রয়েছে সেগুলোর কি অবস্থা এবং আপনার মতে কি পরিমাণ পানি বাংলাদেশ পাচ্ছে?
হ্যাঁ ধন্যবাদ। খালিকুজ্জামান যেটা বললো সেটাই ঠিক, যে 54টা নদীর মধ্যে একমাত্র গঙ্গা চুক্তি হয়েছে 1996 সালে। এখন আলোচনা হচ্ছে তিস্তা নদীর পানি বণ্টনের উপরে। এর আগে যেটা এখনকার যে অবস্থা তাতে কোন রকম পানি বণ্টনের কোন চুক্তি নেই, অতএব ভারত উজানের হয়ে যা যত সরিয়ে নিতে পারে বা কোন রকম বাধা নেই, যেটা আমরা গঙ্গার ব্যাপারে বহুবার দেখেছি ফারাক্কা ব্যারাজের পরবর্তীতে যখন কোনো চুক্তি ছিল না, অনেক পানি সরিয়ে নেওয়া হয়েছে এবং আমাদের যথেষ্ট ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে এখন একটা দুই সরকারের মিলে সার্বিকভাবে একটা চুক্তি হওয়া খুবই জরুরি। এই চুক্তি ছাড়া এই নদীগুলোর নিয়ন্ত্রণ করা মোটেই সম্ভব নয়, আর এই মুহূর্তে বলাও কঠিন যে কতটুকু পানি আমরা পাচ্ছি মূল পানির অংশের, এবং তার কোনো সঠিক পরিমাণ করা সম্ভব নয়।
আসলে এই বিষয়টি নিয়ে যারা কাজ করছেন মাঠ পর্যায়ে, অর্থাৎ বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেনের বৈশ্বিক সমন্বয়কারী, তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে যৌথ নদীগুলোর বর্তমান অবস্থা কি। আমরা প্রথমে তার কাছ থেকে একটু শুনে আসি যে তার মতামত কি, যেহেতু তারা এই বিষয়টি নিয়ে আন্দোলন করছেন।
বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদ নদী এই দেশের পরিবেশ এবং অর্থনীতি, সমাজ সবকিছুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে এই সমস্ত নদ নদীর পানি ভারত অপসারণ করার ফলে বাংলাদেশের খুবই গুরুতর ক্ষতিকর প্রভাব পড়েছে। এটা আমরা জানি ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদ নদীগুলো শুকিয়ে গিয়েছে, এবং তাই নয় সেটার কারণে আমাদের উত্তরবঙ্গের বরাল নদীও এখন শুকিয়ে গিয়েছে, কারণ বরাল নদীতে আর পদ্মার পানি যাচ্ছে না। কাজে এইভাবে প্রচুর ক্ষতি হয়েছে। শুধু ফারাক্কা নয়, তিস্তা ব্যারাজের ফলে গজেন্দ্রবাদে যে ভারত যে ব্যারাজ নির্মাণ করেছে, তিস্তার পানি অপসারণ করে নিচ্ছে, যার ফলে বাংলাদেশ বহু হাজার কোটি টাকা খরচ করে যে তিস্তা ব্যারাজ প্রকল্প করেছে সেটা অর্থহীন হয়ে পড়েছে, এবং উত্তরবঙ্গের সেই সমস্ত এলাকায় নদ নদীর পানি প্রবাহ একেবারে শুকিয়ে কমে গিয়েছে। এটা ধারাবাহিক একটা তৎপরতা ভারত করেছে এবং অন্যান্য নদ নদীর উপরে করছে, এবং তারা সম্প্রতিকালে আন্তঃনদী সংযোগ প্রকল্প গ্রহণ করেছে, সেটার মাধ্যমে তারা ব্রহ্মপুত্র নদী নদ থেকে আরো পানি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে, গঙ্গাতে আরো যেটুকু পানি আছে সেও আরো সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। কাজে এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের ভূ প্রকৃতিটাই পুরো বদলে যাবে ক্ষতিকর ভাবে। বাংলাদেশ যেটা জলীয় বদ্বীপ হিসাবে আবহমান কাল ধরে বিরাজ করেছে সেই জায়গাটা একটা গুরুতর পরিবর্তন আসবে, ক্ষতিকর পরিবর্তন। এবং এটা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে অবশ্যই এটা যাতে না হয় সেভাবে সচেষ্ট হওয়া প্রয়োজন, প্রতিহত করা প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে যে তৎপরতা তাতে যথেষ্ট ঘাটতি আছে, এবং সেক্ষেত্রে আমরা বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক, বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক বেনের পক্ষ থেকে কতগুলো বিষয় বহুদিন ধরে বলে আসছি, এবং আগামী মাসে আমাদের প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন, ভারতের প্রধানমন্ত্রীর সাথে শীর্ষ পর্যায়ে বৈঠক হবে, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, নদ নদীর বিষয় নিয়ে আলোচনা হবে। কাজে সেই বৈঠকের প্রেক্ষিতে আমরা আরেকবার কয়েকটা বিষয় বলতে চাই। যেমন প্রথম কাজটি হচ্ছে যে জাতিসংঘের যে 1997 সনে যে আন্তর্জাতিক নদ নদী সম্পর্কে যে সনদ গৃহীত হয়েছে এবং যেটা পর্যাপ্ত সংখ্যক দেশের স্বাক্ষর এবং অনুস্বাক্ষরের ফলে এখন কার্যকর হয়েছে, সেটা অবিলম্বে বাংলাদেশের স্বাক্ষর করা উচিত। কোন কারণেই বাংলাদেশের এটা স্বাক্ষর না করার, এবং নিজের করা উচিত, এবং প্রতিবেশী ভারত, নেপাল, অন্য ভুটান, অন্যান্য যেসব দেশ আছে তাদের সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো উচিত যে এটা তারাও যেন সই করে। এটা সই করলে যেটা হবে সেটা হচ্ছে যে নদ নদীর বিষয়ে যে বিভিন্ন যে কোর আইপারিয়ান কান্ট্রিজ অর্থাৎ সহ নদীর যে প্রতিবেশী যে সমস্ত দেশ তাদের আচরণ কি কি হওয়া উচিত সে ব্যাপারে একটা আন্তর্জাতিক স্বীকৃত একটা বিধিমালা সেখানে প্রযোজ্য করার প্রযোজ্য হতে পারবে এবং হওয়ার একটা ক্ষেত্র প্রস্তুত হবে। বাংলাদেশের জন্য সেটা যেটা এই সনদ যেটা করবে সেটা হচ্ছে যে যে নদ নদীর ক্ষেত্রে যে এখানে কথা ইংরেজিতে যেগুলো বলেছে যে হিস্টোরিক্যাল এবং কাস্টমারি ইউজ সেটার যে অধিকার এটা বাংলাদেশের নদ নদী ভারত থেকে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়েছে এই সমস্ত নদ নদীর উপরে বাংলাদেশের আবহমান কাল ধরে প্রতিষ্ঠিত অধিকার রয়েছে। কাজে সেই অধিকার যে লঙ্ঘিত হচ্ছে তার বিরুদ্ধে কথা বলার একটা আইনগত ভিত্তি বাংলাদেশে হবে।
আমরা শুনলাম বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেনের বৈশ্বিক সমন্বয়কারী নজরুল ইসলামের বক্তব্য। আলোচকদের কাছে অনুমতি নিয়েই আমরা একজন শ্রোতার প্রশ্ন নিয়ে ফিরে আসছি। আমরা শ্রোতাকে অনুরোধ করব আপনি আপনার নাম এবং কোথা থেকে ফোন করেছেন সেই পরিচয় দিয়েই প্রশ্নটি করবেন।
আসসালামু আলাইকুম, আমি মাহবুবে খোদা, আমি বস্টন থেকে মূলত ফোনটা করেছি। আমি একটু জানতে চাচ্ছি বাংলাদেশ সরকারের সাথে, ভারত সরকারের সাথে এত সুসম্পর্ক থাকার পরও আমরা কেন আমাদের ন্যায্য পাওনা পানি সেই পানিটা আমরা পাচ্ছি না, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর অভিন্ন অনেকগুলো নদী আছে, এর ভিতরে কতগুলো বাঁধ দেওয়া হয়েছে সেটা একটু জানতে চাচ্ছিলাম।
ডক্টর সুফিয়ানে খন্দকার, আপনার কাছেই যাই, আসলে কতগুলো যৌথ নদীতে বাঁধ দেওয়া হয়েছে এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে সুসম্পর্ক থাকার পরও কেন আমরা ন্যায্য পানির হিসাব পাচ্ছি না বাংলাদেশ?
প্রধান নদীগুলোর কথা বলি, যেমন গঙ্গাতে ভারতের অনেকগুলো বাঁধ আছে এবং সবচেয়ে ক্ষতিকারক যেটা সেটা হলো ফরাক্কা বাঁধ। তিস্তার কথা একটু আগে আলোচনা হলো, তিস্তাতে এখন দুটো বারাজ আছে, একটা ভারতের গদলজবাতে আর একটা হলো বাংলাদেশের ডালিয়াতে। এখন কথা হচ্ছে যে সম্পর্ক ভালো থাকা সত্ত্বেও এগুলো হয়, চুক্তি হচ্ছে না কেন? সবচেয়ে এই বিভিন্ন নদীর চুক্তির ব্যাপারে 80 শতকের শেষের দিকে যখন রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং আমাদের বাংলাদেশে তখন ছিলেন এরশাদ, এবং তখন পানি মন্ত্রী ছিলেন এই আজকের পানি মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, তখন তাদের মধ্যে আলোচনার মাধ্যমে, এটা বিশেষত রাজীব গান্ধীর উদ্যোগে হয়েছিল, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল এবং সেখানে সবগুলো নদীর ব্যাপারেই আলোচনা হয়েছিল, একটা দুটো করে না। যে আমরা দেখছি একটা করে গেলে আমাদের জন্য সত্যি খুব ঝামেলা হচ্ছে, তখনই ছিল যে একটা আনপাবলিশড ডকুমেন্টে এগ্রিমেন্ট হয়েছিল যে গঙ্গার পানি সমতার ভিত্তিতে হবে, ব্রহ্মপুত্র পানি যেহেতু ভারতের কোনো ব্যবহারের সুযোগ নেই, সেই জন্য ব্রহ্মপুত্রের 25% ভারতে ব্যবহার হবে, 75% বাংলাদেশে প্রবেশ করবে, তা থেকে বাংলাদেশ 25% ব্যবহার করতে পারবে এবং 50% সংরক্ষিত থাকবে নদীকে বাঁচানোর জন্য। আর অন্যান্য সব নদীর জন্য একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে ওটা সমতার ভিত্তিতে হবে, 50-50, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর বেশি দূর অগ্রসর হয়নি। তা এখন সময় এসেছে ওই ওই আলোচনার পরিপ্রেক্ষিতে নতুন করে আবার প্রচেষ্টা নেওয়ার, একটা দুটো না, সবগুলো নদীর একসাথে একটা চুক্তি হওয়া দরকার এবং তার ফ্রেমওয়ার্কটা গঙ্গা চুক্তির উপরেও আছে, তার পরিপ্রেক্ষিতেও হতে পারে। ওইটা যদি হয় তাহলে সবার জন্য সুবিধা এবং ওই চুক্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশের পক্ষে কোনো প্রকল্প নেওয়া সম্ভব হচ্ছে না, যেমন বলা যেতে পারে। হ্যাঁ বলুন
জি। আমরা একটু ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান আপনার কাছে যেতে চাই যে নদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন করছে ভারত, কেন করছে, আসলে কি কারণে করছে?
এটাকে ইন্টারলিঙ্কিং অফ রিভার প্রজেক্ট বা আন্তঃনদী সংযোগ যে প্রকল্পটা, এটা একটা বিশাল একটা প্রজেক্ট। সত্যিকার অর্থে ভারতের ইতিহাসে, এমনকি পৃথিবীর ইতিহাসেই মানুষের দ্বারা নদীর অববাহিকার পানি এক পানি অন্য জায়গায় নিয়ে যাওয়ার এত বড় মহাপ্রকল্প তার আগে কোনোদিন হয়নি। সেটা কেন হয়েছে তাদের নিজস্ব যুক্তি রয়েছে। তারা বলছে যে কোন কোন নদীর অববাহিকায়, যেমন মূলত ব্রহ্মপুত্র এবং গঙ্গার অববাহিকায় যে পানি প্রবাহিত হয় সেটা তাদের দৃষ্টিতে এটা হচ্ছে উদ্বৃত্ত পানি আর কি, সারপ্লাস ওয়াটার, যেটা কোনো কাজে না লেগে সমুদ্রে চলে যায়। সেই জন্য সেই পানি তারা চাচ্ছে সরিয়ে যেগুলি ডেফিসিট এরিয়া অথবা পানির যেখানে অভাব রয়েছে, মূলত ভারতের দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে, সেই অঞ্চলে বড় বড় খাল কেটে সেই পানিটা সরিয়ে নিয়ে গিয়ে আপনার কৃষি, তারপর সেচ, এই জাতীয় কাজে লাগানোর জন্য তারা যে মহাপরিকল্পনা নিয়েছে সেটা আসলে এসছে হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের একটা ডিরেক্টিভস থেকে। 2002 সনে ভারতের সুপ্রিম কোর্ট সে আদেশ দিয়ে দেয় যে ভারতের যে পানির যে অসমতা সেটাকে এক ধরনের সমতায় নিয়ে আসতে হবে, এক ধরনের সমন্বিত উন্নয়নের জন্য। সেই দৃষ্টিকোণ থেকে তারা সেই প্রজেক্টটা হাতে নিয়েছে। কিন্তু এটার অনেকগুলো খারাপ দিক, অনেকগুলো পরিবেশগত প্রতিবেশগত নেগেটিভ দিক রয়েছে, যেগুলির জন্য ভারতের ভিতরে অনেক পরিবেশবাদী সংগঠন এবং যারা সচেতন মানুষ তারা সেই আন্তঃনদী সংযোগের বিরোধিতা করে এসছে। সেই ব্যাপারে 2004 সালে বেন এবং বাপার বাংলাদেশ পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে আমরা আমাদের সাবকন্টিনেন্টের উপমহাদেশ সবচেয়ে বড় একটা আন্তর্জাতিক সম্মেলন করেছিলাম ঢাকায়, সেটাতে আমিও একজন আয়োজকের ভূমিকায় ছিলাম। সেখানে ভারত থেকে আমাদের প্রায় 50-60 জন নদী বিশেষজ্ঞ, পরিবেশ বিশেষজ্ঞ এসেছিলেন। তারাও মূলত সেই যে পরিকল্পনা, আন্তঃনদী সংযোগের পরিকল্পনার মূলত বিরোধিতাই করেছিল, যে যে কারণে আমি একটু আগে উল্লেখ করলাম সেই সেই কারণে।
জি, আপনি যেমনটা বললেন ভারতের সুপ্রিম কোর্ট আসলে 2012 সালের 27 ফেব্রুয়ারি রায় দিয়েছিল,
অরিজিনালি 2002-এ, 2012-তে পরে আবার হয়েছে আর কি।
জি, সেক্ষেত্রে একটা প্রশ্ন তো আসি যে সুপ্রিম কোর্ট যেহেতু রায় দিয়েছে ভারত সরকারকে এটা বাস্তবায়ন করতে হবে, কিন্তু ভারত সরকার কি আসলে জাতিসংঘ কনভেনশন 1997 এবং হেলসিঙ্কি এগ্রিমেন্ট 1992, বার্লিন রুলস 2004, এগুলো কি বাস্তবায়ন করেছিল নাকি লঙ্ঘন করেছে ভারত সরকার?
না, সেরকম কোনো কিছুই তারা বাস্তবায়ন করেনি এবং সেগুলি বাস্তবায়ন করার ঠিক তারা পক্ষেও না। ভারত যেটা মনে করে যে হেলসিঙ্কি রুলে তো নাই, তারপর এই যে ইউএনএর যে কি বলে এটা জাতিসংঘ পানি প্রবাহ আইন 1997, কোনোটারই তারা বাস্তবায়ন করেনি এবং সেগুলি তারা অ্যাডপ্ট করেনি, অনুস্বাক্ষর করেনি। তারা আসলে হার্টম্যান রুল বলে যেটা, যে যেই দেশের ভিতর দিয়ে নদী প্রবাহিত হবে তারা হচ্ছে সে নদী সম্পদের উপর পুরোপুরি তাদের যে দখলদারিত্ব কিংবা মালিকানা, সেই নীতিতেই তারা বিশ্বাস করে যাচ্ছে, সেইভাবেই তারা সেগুলি বাস্তবায়ন করে যাচ্ছে।
ডক্টর সুফিয়ান খন্দকার, আপনার কাছে একটু জানতে চাই যে জাতিসংঘের কনভেনশন অনুসারে যৌথ নদী যেগুলো রয়েছে সেক্ষেত্রে দুটো দেশ ন্যায্য হিসা পাওয়ার কথা, এক্ষেত্রে বাংলাদেশ আসলে কি করতে পারে, জাতিসংঘের সহায়তা কি নিতে পারে?
এ এই নদী সংযোগের যেটাতে বাংলাদেশের সবচেয়ে ক্ষতি হবে সেটাকে আমরা যেটাকে বলি হিমালয়ান রিভার, যেমন ব্রহ্মপুত্র পানি যদি সরিয়ে নেওয়া হয় সেটার জন্য বাংলাদেশে অপরিসীম ক্ষতি হবে, যেমন গঙ্গাতেও হয়েছে। এখন বাংলাদেশ যেমন ডক্টর নজরুল ইসলাম বলেছে যে এখনো 1997 ইউএন কনভেনশন অন নন নেগোশিয়েবল ইউজ অফ ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স সেটাকে এখনো সাইন করেন, কিন্তু এখন ওই হেলসিংকি বলেন বা একটিমাত্র পথই আছে এই 1997 সালের যে ইউএন কনভেনশন ওইটার মাধ্যমে বাংলাদেশ অবশ্যই বলতে পারে যে যেটাকে ইন্টারন্যাশনাল নদী হিসেবে স্বীকৃত সে নদীর পানি সরিয়ে নেওয়ার ভারতের একা অধিকার নেই। বাংলাদেশ এবং অন্যান্য যারা পাকিস্তানও উপরের নদীগুলোর জন্য তাদের মতামতের পরিপ্রেক্ষিতেই এই চুক্তি পানি সরিয়ে নেওয়া সম্ভব তার আগে নয়। অর্থাৎ একটা ভিত্তি আছে যা ভিত্তিতে বাংলাদেশ নিশ্চয়ই প্রয়োজনে ইউনাইটেড নেশনকে এটাকে তুলে ধরতে পারে এবং সেটা আমার ধারণা যে বাংলাদেশের পক্ষেই আসবে।
আমরা একটা সমীক্ষায় দেখেছি যে ভারতে প্রাকৃতিক বিভিন্ন উৎস থেকে প্রতি বছর 6,500 বিলিয়ন কিউবিক মিটার পানি পাওয়া যায় এবং আগামী 2025 সাল পর্যন্ত বছরে গড়ে তাদের সর্বোচ্চ 900 বিলিয়ন কিউবিক মিটার পানি প্রয়োজন। তারপরও কেন আন্তঃনদী সংযোগ প্রকল্পের প্রয়োজন হলো ভারতের?
না, সেটা হচ্ছে আসলে আপনি যেটা বলছেন যে পানিটার যে ওই যে অসম বন্টন সেটার কথাই তারা বলছে। আপনি তো বলছেন পুরো ভারতের যে পরিমাণ পানি মানে উৎপন্ন হয়,
আমি সেটাই বলছি যে ভারতের যেহেতু পর্যাপ্ত পানি রয়েছে তারপরও
এটাকে সমতায় আনার জন্যই উত্তর থেকে ব্রহ্মপুত্র গঙ্গা অববাহিকা থেকে পানি সরিয়ে অন্য জায়গায় নিয়ে এক ধরনের সুষম বন্টনের চিন্তা তারা করছে। সুতরাং আপনার কথাটাও সত্যি যে যে পরিমাণ পানি ভারতের ভিতর মানে উৎপন্ন হচ্ছে সেটা সেটা আসলে তাদের যে 900 BCM মানে বিলিয়ন কিউবিক মিটার তার তুলনায় অনেক বেশি, কিন্তু সমস্ত পানিটা তো আর আসলে ব্যবহারও করা যায় না, তাই না? সেটা তো নদীর প্রয়োজনেও পানি রাখতে হয়, সেই নদীর যে বাস্তুতন্ত্র তার পরিবেশ প্রতিবেশ সেগুলি রক্ষার জন্য, প্লাস হচ্ছে পানির যে অসম বন্টন সেটা হচ্ছে মানে সমস্যার মূলে।
জি ডক্টর সুফিয়ান, ডক্টর সুফিয়ান ইকন্দর, আপনি যদি সংযোগ করতে চান। জি,
আমি একটু সংযোগ করছি এই যে যে আপনি যে উপাত্তটা দিলেন যে এত বিলিয়ন কিউবিক ফিট আছে সেটা সত্যি, কিন্তু সিজনাল ডিস্ট্রিবিউশন যেটা ওইটি হলো মেইন। খরাকালীন সময় যেটা আমরা ধরি জানুয়ারি থেকে মে পর্যন্ত, ওই সময়ে পানির পরিমাণ অনেক কম এবং তখনই এই সমস্যাটা দেখা দেয় যে বর্ষাকালে তো পানির কোনো অভাব নেই, অধিকাংশ পানি তো ব্যবহৃত না হয়েই সমুদ্রে চলে যাচ্ছে। তো সেখানে এখানে একটা আছে যে বিভিন্ন এরিয়াতে সমতা নেই, যেমন এরা বলছে সারপ্লাস ওয়াটার ব্রহ্মপুত্রতে। সারপ্লাস ইজ এ ভেরি ডিফিকাল্ট টার্ম। এখন কথা হচ্ছে যে সিজনাল ভেরিয়েশনটাই সবচেয়ে বেশি, খরাকালীন সময়ে কতটুকু পানি আছে এবং সেটাকে কিভাবে শেয়ার করা যায় সেটাই হলো বড় প্রশ্ন।
জি, আপনাদের দুজনের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি এবং শ্রোতাদের অনুরোধ করছি আমাদের সঙ্গেই থাকবেন।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
একজন শ্রোতার প্রশ্ন নিয়েই আবার ফিরতে চাই আলোচকদের কাছে। আমাদের শ্রোতাদের আবার অনুরোধ করছি আপনার পরিচয় দিয়েই প্রশ্নটি করবেন।
আমি সঞ্জীবন কুমার নিউ ইয়র্ক থেকে বলছি। বাংলাদেশের পদ্মা তিস্তা সহ অন্যান্য যে নদীগুলো আছে সেই নদীতে সুষম পানি বন্টনের যে ব্যাপারগুলো আছে সেখানে আন্তর্জাতিক নীতি নির্ধারণী ব্যাপারগুলো আছে সেগুলো ভারত তো আটকা করে না, যার জন্য আমরা আমাদের ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হচ্ছি। তা আমাদের আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাচ্ছেন, বাংলাদেশের সবাই প্রত্যাশা করছেন যে আমাদের যে ন্যায্য হিস্সা নদী থেকে আমরা যে পানি পাবো সেইটা হয়তো ভারত একটু নমনীয় হবে এবং আমাদের প্রত্যাশা পূরণ করবে। যেহেতু ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং আমাদের পাশের রাষ্ট্র এবং ভারত সব দিক দিয়ে বড়, সেটা সে মরলিপনা দেখাবে না আমাদেরকে মানে বন্ধু হয়ে, আমাদের ভারত যে আমাদের এক প্রকৃত বন্ধু সে বন্ধুত্বের নিদর্শন হিসেবে আমাদেরকে পানি বন্টন করবে, এটা আমার প্রশ্ন থাকলো।
জি, দুজন আলোচকের কাছেই জানতে চাইব যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন 7-10 এপ্রিল, আসলে প্রত্যাশা কি পূরণ হবে? বাংলাদেশ কি তার ন্যায্য পানির হিসার ক্ষেত্রে কোনো কিছু আদায় করে নিতে পারবে?
এখানে প্রথমে আমি বলতে যাচ্ছি যে প্রধানমন্ত্রী যে যাচ্ছেন ওখানে আমাদের, আমরা যতটুকু জানতে পেরেছি, শুধু একটি নদীর পানি বন্টন নিয়ে আলোচনা হবে, সেটা হলো তিস্তা নদী। তো তিস্তা নদীর যেটা 1983 সালে একটা অ্যাডহক এগ্রিমেন্ট ছিল, সেখানে ছিল যে ইন্ডিয়ার অংশ থাকবে 39% আর বাংলাদেশের 36%, ওই হিসাবে কিন্তু তিস্তা বারাজ তৈরি হয়েছিল। পরবর্তীতে আরো দাবির পরিপ্রেক্ষিতে 2011 সালে যে ফাইনাল এগ্রিমেন্টটা হয় তাতে ভারতের অংশ থাকবে 42.5 এবং বাংলাদেশ 37.5 এবং বাকি 20 অংশ নদীতে থাকবে, এটাই হলো ফাইনাল এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টটা হয়তো এর আগেই হয়ে যেত 211-তে, কিন্তু শেষ মুহূর্তে মমতা ব্যানার্জি বাধা দেওয়ায় এটা হয়নি। তো এখন আমরা অত্যন্ত আশাবাদী যে ওই এগ্রিমেন্টটা এখন হওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল, তাতে মমতা ব্যানার্জি রাজি হন বা না হন। তার কারণ হচ্ছে যে এর আগে কংগ্রেস সরকার এই নদীটা যেহেতু বাংলাদেশে প্রবাহিত হচ্ছে, এখানে সেন্ট্রালের দাবি আছে, সেন্ট্রাল ইজ দ্য আলটিমেট আরবিট্রার, কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদী সরকার যদি এখন ইচ্ছা করেন তারা এই বন্টনে, এই চুক্তিতে স্বাক্ষর করতে পারেন মমতা ব্যানার্জির মত ছাড়াও, কারণ এর আগে মমতা ব্যানার্জির যে জোট ছিল সেটা ছিল যে তৃণমূল তখন কংগ্রেসের সাথে কোয়ালিশনে ছিল এবং মনমোহন সিং এর ধারণা ছিল যে তৃণমূল যদি সরে যায় তাহলে কোয়ালিশন ভেঙে যাবে। এখানে বিজেপি এখন সংখ্যাগরিষ্ঠ, তার কোয়ালিশনের ভয় নাই। এখন কথা হচ্ছে যে যদি মোদী সরকার সত্যি ইচ্ছা করেন, স্বইচ্ছা দেখান, তাহলে এই চুক্তিটা সাক্ষর হওয়া সম্ভব। আমি আরেকটু বলতে চাচ্ছি এখানে যে এর আগে অন্যান্য সব নদী নিয়ে আলোচনা হয়েছে, একটা অ্যাডহক এগ্রিমেন্ট ছিল। এই এখনই সময় যখন আমাদের সম্পর্ক খুবই ভালো এবং যেহেতু বিজেপি সরকারের মনোভাব প্রতিবেশীদের দিকে ভালো বলে মনে হচ্ছে আর কি প্রচারিত হচ্ছে, এই সময় আমাদের উচিত হবে শুধু তিস্তাকেই নয়, সমস্ত অন্যান্য যে আরো 52টি নদী রয়েছে সবগুলোর চুক্তি হওয়া দরকার সমতার ভিত্তিতে।
ডক্টর সুফিয়ানে খন্দকার, আপনাকে একটু মনে করিয়ে দেই যে এরই মধ্যে বাংলাদেশের পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যে তিস্তা চুক্তি হচ্ছে না এখন পর্যন্ত, এবং আমরা এটাও জানি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন যে পশ্চিমবঙ্গের স্বার্থ সবার আগে তিনি দেখবেন, এবং সবশেষ খবর হচ্ছে ভারতের বিদেশ মন্ত্রক বলেছে তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। সব মিলিয়ে আসলে পশ্চিমবঙ্গের কি স্বার্থ নষ্ট হবে যদি তিস্তা চুক্তি হয়?
সেটা হচ্ছে যে ভারতীয় কনস্টিটিউশনের যে 253 ধারা 253, সেটাতে কিন্তু কেন্দ্রীয় সরকার এবং পার্লামেন্টকে পূর্ণ স্বাধীনতা দেয়া আছে যে অন্য রাষ্ট্রের সঙ্গে, ভারতের সমস্ত দেশের পক্ষ থেকে কিংবা কোনো অংশের পক্ষ থেকে যে কোনো চুক্তি তারা করতে পারে। সো মমতা ব্যানার্জি এই চুক্তিতে রাজি হচ্ছে না বলে ভারত সরকার সেই চুক্তি করতে পারবে না, সেটা আমি সঠিক মনে করি না। ভারত সরকার ইচ্ছা করলেন যে ফারাক্কা চুক্তিটা হয়েছে, মানে গেঞ্জেস যে ওয়াটার 1996 সনের গঙ্গা চুক্তি যেটা হয়েছে, সেটা তো আসলে দুই রাষ্ট্রের মধ্যে হয়েছে, কেন্দ্রীয় ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের। সেখানে যে একটা রাজ্য সরকার কতটা পক্ষে সেই চুক্তির, সেটা সঠিক আমার কাছে মনে হয় না। তারপরে আরেকটা জিনিস আমি অ্যাড করি, শুধু যেন তেন একটা চুক্তি হলেই বাংলাদেশের জন্য ভালো হবে না, তার জন্য একটা গ্যারান্টি ক্লজ প্রয়োজন হবে। আমার দৃষ্টিতে যদি একটা চুক্তি হয় এবং তাতে ন্যূনতম পানি প্রবাহটা গ্যারান্টিড না হয়, তাহলে সেই চুক্তির হয়তো রাজনৈতিক ফায়দা পাওয়া যাবে কিন্তু বাস্তবত কোনো কাজ হবে না। আরেকটা জিনিস আমি এখানে ছোট্ট করে অ্যাড করব, সেটা হচ্ছে যে ভারতের যে তিস্তা নদীর যে প্রবাহ, সেটার চুক্তি হতে হবে গজলডোবা এবং ডালিয়া যে বাঁধ সেগুলি হওয়ার আগে ঐতিহাসিক যে প্রবাহ ছিল সেটাকে ভিত্তি ধরে নিয়ে, কারণ হচ্ছে যে গজলডোবা বাঁধ থেকে পানি কিন্তু ভারতের যে তিস্তা অববাহিকায় সীমাবদ্ধ নেই, সেটা অনেকটা আন্তঃনদী সংযোগের ক্যানালের মাধ্যমে, যেমন তিস্তা মহানন্দা লিঙ্ক ক্যানাল কিংবা তিস্তা জল ঢাকা মেইন ক্যানাল, এগুলির মাধ্যমে অন্যান্য নদীর অববাহিকায় তিস্তা নদীর পানি সরিয়ে নেওয়া হচ্ছে, যেরকম মহানন্দা, পুনর্ভবা কিংবা মেচি, ফুলহার। এটাই হচ্ছে মূল সমস্যা, যে একটা অববাহিকার পানি যদি অববাহিকাতে সীমাবদ্ধ না রাখা হয় তাহলে চুক্তি করে তেমনটা লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত আমরা ওই অ্যাপ্রোচ থেকে, ওই অ্যাটিচিউড থেকে সরে না আসতে পারবো যে তিস্তা নদীর পানি তিস্তা অববাহিকাতে ব্যবহৃত হতে হবে বাংলাদেশেও এবং ভারতেও। তো সেই জন্য যে আন্তঃনদী সংযোগের মাধ্যমে যে তিস্তার পানি সরিয়ে যদি নেয় তাহলে চুক্তি হয়েও লাভ হবে না। আর তিস্তা চুক্তির মানে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কি কারণে চাচ্ছে না সেটা তো উনি ভালো বলতে পারবেন, তবে চাচ্ছেন না এই কারণেই যে তিস্তা নদীর পানি আসলে অন্যান্য নদীর অববাহিকায় সরিয়ে নিয়ে তারা সেচ প্রকল্প, অনেক বড় ধরনের সেচ প্রকল্প তারা কার্যকর করছে। এবং আরেকটা জিনিস বলি যে সেই সেচ প্রকল্পটা কিন্তু কেন্দ্রীয় সরকারের সহযোগিতা আছে, যে তিস্তা নদীর যে ভারতের সেচ প্রকল্প তাতে করে কেন্দ্রীয় সরকার আসলে এই ব্যাপারে আরো বেশি বলে যে বন্ধুসুলভ আচরণ করবে সেটা আমরা আশা করি, কারণ কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে চুক্তিটা করতে পারে এবং তাদেরকেও সৎ প্রতিবেশী সুলভ মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে আর কি।
ডক্টর সুফিয়ান খন্দকার, আপনি সংযোগ করতে চাইছিলেন।
আমি একটু সংযোগ করছি যে কেন মমতা ব্যানার্জি এটাতে রাজি হচ্ছেন না। যখন বাঁধটা করা হয় জলপাইগুড়িতে, ওই এরিয়াতে অনেকটা জমি আছে যেখানে জল পানি সেচের মাধ্যমে আপাতত এই মুহূর্তে প্রায় 66,000 হেক্টরে পানি দিচ্ছে, তাদের পরিকল্পনা ছিল ওটাকে বাড়িয়ে আরো 1.2 লাখ একরে দেওয়ার জন্য। সেটা যদি করে তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য খুব কম পানি থাকবে আর কি। কিন্তু এখন ওই ওই ধরনের কথা বলছেন মমতা ব্যানার্জি যে আমাদের তো নদীতে তো পানি নেই, এটা আমরা আগেও শুনেছি, গঙ্গার ব্যাপারে আমরা বহুবার শুনেছি যে নদীতে পানি নেই যে আমরা কি করব। এটা তো কথা না, যেটা খালেকুজ্জামান যেটা বললো যে আসলে প্রি কনস্ট্রাকশনের ভিত্তিতে এটা ডিস্ট্রিবিউশন হওয়া উচিত, যেটা এরা রাজি হয়েছে এটা ঠিকই। আর একটা জিনিস যেটা বললো আমি ওটা রিএমফাসাইজ করতে চাই যে চুক্তিতে যদি দুটো জিনিস না থাকে, একটা হলো চুক্তিটা হতে হবে পার্মানেন্ট চুক্তি, গঙ্গাতে আমরা করেছিলাম মাত্র 30 বছরের জন্য, আর একটা হতে হবে আরবিট্রেশন ক্লজ, যে যদি কোনো চুক্তি ভঙ্গের সম্ভাবনা থাকে, যেটা হয়েছে ভবিষ্যতে অতীতে, তাহলে আমাদের আরবিট্রেশন ক্লজ থাকতে হবে যার একটা উজ্জ্বল ইয়ে হচ্ছে যে 1960 ইন্দাস বেসিন ট্রিটি, ওখানে দুটো ক্লজই আছে, যার ফলে এই যে সম্প্রতি যে আর্মি অ্যাকশনের জন্য একটা ই উঠেছিল ভারতে যে ওটা থেকে বেরিয়ে আসা যায় কিনা, ওটাকে ক্যান্সেল করা যায় কিনা, এটা করা যায় না, ওই ধরনের থাকতে হবে আরবিট্রেশন ক্লজ থাকতে হবে। এবং আর একটা জিনিস থাকতে হবে যে এটা পার্মানেন্ট, সাময়িক নয়, পার্মানেন্ট চুক্তি, এই দুটো যদি হয়। আর যদি বন্টন যদি করা হয় যে ওই গজলডাবার বারাজের আগ পর্যন্ত ওখানকার পানির ডিস্ট্রিবিউশন হবে অন দ্য বেসিস অফ হোয়াট এভার উই এগ্রি, 39 হোক আর 37 হোক, তাহলে বোধ হয় এই সমস্যাটা অনেকটা কমে আসবে।
আমরা আর একজন শ্রোতার প্রশ্ন নিয়ে ফিরে আসি।
আমি রফিকুল হক ফ্লোরিডা থেকে বলছি। আবহাওয়াকাল থেকে আমরা দেখে আসছি হিমালয় থেকে প্রবাহিত নদীগুলো আমাদের দেশের মাঝখান দিয়ে প্রবাহিত এবং আমরা তার সুযোগ সুবিধা লাভ করে আসছি, কিন্তু যে বাঁধ বাঁধা হয়েছে যার পরিপ্রেক্ষিতে আমাদের এই নদীগুলোতে পানি আসছে না, আমরা দারুণ সংকটের মধ্যে দিয়ে যাপন করছি, এর থেকে আমাদের অনেকের জীবিকা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। কেন আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত হব, আমরা কেন এর ভাগ পাবো না?
জি, শ্রোতার প্রশ্নের উত্তর যাওয়ার আগে আমি একটু ছোট্ট করে তথ্য দিতে চাই। সেটি হচ্ছে হিমালয় অঞ্চলের অভিন্ন নদী এবং উপনদীতে 500টি বাঁধ তৈরি করছে ভারত। ইন্টিগ্রেটেড বিদ্যুৎ প্রকল্পের নামে এসব বাঁধে অর্থায়ন করছে ভারত সরকার। এরই মধ্যে প্রায় 100টি বাঁধ নির্মাণ করা হয়ে গেছে। আমরা জানি ভারতের অংশে 450টি এবং নেপালে 30টি এবং ভুটানে 20টি বাঁধ তৈরি করা হবে। সেই প্রকল্পে আসলে বাংলাদেশের নামও প্রস্তাব করা হয়েছিল, এই তথ্যটি জানিয়েছেন জাতিসংঘের পানি বিশেষজ্ঞ ডক্টর ইস আই খান, কিন্তু ভারত তাতে রাজি হয়নি। সব মিলিয়ে আমি ডক্টর সুফিয়ান খন্দকার আপনার কাছেই জানতে চাই,
ভারতের সেই জন্ম থেকে যেটাকে এরা বলা হয় নেহরু ডক্ট্রিন, নেহরু ডক্ট্রিনের যেটা মূল কথা সেটা হলো যে চুক্তি হবে সব দ্বিপাক্ষিক, ট্রাইপার্টাইট সলিউশনে বা চুক্তিতে ভারত কোনোদিনই রাজি হয়নি অতীতে এবং এখনো হবে কিনা সন্দেহ আছে। তারা ভাবে যে দ্বিপাক্ষিক হলে পরে তাদের উদ্দেশ্যটা বেশি সফল হবে। এখন প্রশ্নকারী যে প্রশ্নটা করলেন যে আমাদের যে আইনগত কি অধিকার আছে, এটা খুব দুঃখজনক তবে সত্যি যে সত্যিকার অর্থে কিন্তু আইনগত তেমন কোনো অধিকার নেই। আমরা যদি ওই যে 1997 সালের যে কনভেনশনটার কথা বলি, ওখানে গেলে পরেও ওখানেও বলা হচ্ছে যে কথাটা ওরা যেটা বলছে অ্যান ইকুইটেবল অ্যান্ড রিজনেবল ম্যানার, দিজ আর লিগাল টার্ম। ওটা প্রমাণ করা খুব কঠিন যে বাংলাদেশের এটা, আমরা যখন ফারাক্কা নিয়ে অনেক কাজ করেছি এত কিছু থাকার পরেও আমাদের অসুবিধা হয়েছে যে প্রমাণ করার যে এটা ওই এনভায়রনমেন্টালি হতে পারে, তারপরে সোশ্যালি হতে পারে, ইকোনমিক্যালি হতে পারে, কিন্তু এটা তো অত সহজ নয় সহজভাবে প্রমাণ করার, কারণ অন্যান্য দেশেও এই প্রশ্নটা এই অসুবিধাটা রয়ে গেছে। এখানে বাংলাদেশ এবং ভারতের জন্য সবচেয়ে ভালো যেটা হবে সেটা হলো বন্ধুত্বের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে এবং দ্বিপাক্ষিক হোক অথবা ত্রিপাক্ষিক হোক, কারণ নেপালে যদি একটা জলবিদ্যুৎ তৈরি হয়, ও সেখানে আমার একটু বলে রাখা ভালো যে জলবিদ্যুৎ কিন্তু পানি সরিয়ে নেয় না, সরিয়ে নেওয়া হয় শুধু বারাজের মধ্যে, ড্যাম কিন্তু পানি সরায় না, ড্যাম ওই না ছাড়লে পরে ওটা বিদ্যুৎ তৈরি হবে না, কিন্তু বারাল দিয়ে পানি সরিয়ে নেওয়া হয়। তো ড্যাম করে যদি পানি বিদ্যুৎ তৈরি করা হয় তাতে বাংলাদেশের বা ভাটির দেশের ক্ষতি হওয়ার কথা নয় পানির ব্যাপারে, তবে সবাই মিলে করতে পারলে এটা সবসময় ভালো হয়, নেপালের জন্যও ভালো, ভারতের জন্যও ভালো এবং বাংলাদেশের জন্যও ভালো। এবং এই প্রচেষ্টা কিন্তু একবার হয়েছিল যেটাকে বলা হয় নাসাও চুক্তি, নাসাও আলোচনাতে ভামাতে রাজীব গান্ধী এবং বাংলাদেশ সরকার এবং নেপাল এরা কিন্তু রাজি হয়েছিল, আলোচনাও হয়েছিল, কিন্তু বেশি দূর এগোয়নি তারপরে।
জি, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরছি।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
শ্রোতা, আশা করছি আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, এবং সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন নিয়েই আলোচকদের কাছে ফিরতে চাই।
আমি নিউ ইয়র্ক থেকে বলছি, আমার নাম মিজানুর রহমান। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বর্তমান সময়ে তিস্তা চুক্তি নিয়ে দারুণ দর কষাকষি চলছে। এর আগেও আমাদের সাথে বাংলাদেশের সাথে ভারতের গঙ্গা চুক্তি হয়েছে, চুক্তি হয়েছে কিন্তু গঙ্গার পানি আমরা হিসাবমতো পাইনি, যে কারণে এই যে পদ্মায় যখনই গ্রীষ্মকাল আসে তখনই দুদু বালু চর, যে বৃষ্টি করা হয়েছে সেই ব্রিজ অনেকটা ফাঁকা থাকে, নিচে দিয়েই গাড়ি ঘোড়া চলে। এখন বর্তমান সময়ে দুই সরকারের সহযোগিতা বড় কথা না তিস্তা চুক্তি নিয়ে রাজনীতি বড় কথা, এই প্রশ্নটা আমার আজকে থাকলো।
জি, আমি দুজন আলোচকের কাছেই এই একই বিষয়ে জানতে চাইব যে আসলে কি এর মধ্যে কোনো রাজনীতি রয়েছে। ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান।
জি, রাজনীতি তো সবকিছুরই ঊর্ধ্বে, রাজনীতি তো অবশ্যই আছে, কারণ একটা সরকার যখন চুক্তি করে তারা তার একটা ক্রেডিট নিতে চায়, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের দেখতে হবে আসলে দেশের স্বার্থ। রাজনীতি তো ক্ষণস্থায়ী, একটা দলীয় রাজনীতি ক্ষণস্থায়ী একটা ব্যাপার। সেই সূত্রে আমি একটা জিনিস এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে নদীগুলো তো আসলে কোনো আন্তর্জাতিক সীমানা, রাষ্ট্রীয় সীমানা বুঝে না, মানে না, নদীগুলো প্রাকৃতিক নিয়মে প্রবাহিত হয়। তো আমি যে জিনিসটা মনে করি ভারত সরকার এবং তাদের যে জনগণ তাদের অনুধাবন করা প্রয়োজন, সেটা হচ্ছে যদি বাংলাদেশ কোনো আলাদা রাষ্ট্র না হতো, আমরা আলাদা রাষ্ট্র সেহেতু আমরা অনেক বেশি গৌরবান্বিত, এটা বলার অপেক্ষা রাখেন। আমি বলছি যদি ভারত এবং বাংলাদেশ একটা দেশ হতো, তাহলে ভারত বর্তমানে আমাদের অভিন্ন নদীগুলো যেভাবে নিয়ন্ত্রণ করছে সেটা কি তারা একইভাবে করতে পারত কিংবা করতো কিনা, সেটাই একটা প্রশ্ন আমি সবসময় তাদের কাছে করি। সেটাই বেসিস হওয়া দরকার, অর্থাৎ যুক্তি এবং বিজ্ঞানের ভিত্তিতে যদি আমরা পানি ব্যবস্থাপনা এবং পলি ব্যবস্থাপনা করি, তাহলে ভারতের যে একতরফা পানি নিয়ন্ত্রণ, বাঁধ, পানি সরিয়ে নেওয়া, বাংলাদেশকে বঞ্চিত করে, বাংলাদেশ যদি ভারতের অংশ হতো নিশ্চয়ই তারা সেটা করতো না, সেটা যুক্তিতেও মানে টিকতো না কিংবা বিজ্ঞানও সেটাকে সমর্থন করতো না। তা আমরা ভারত যেহেতু আমাদের সবচেয়ে বন্ধু প্রতিম রাষ্ট্র, তাদের আমাদের সবচেয়ে বড় নেইবার, যেটা আমাদের একজন প্রশ্ন করেছিলেন সঞ্জীবন কুমার নিউ ইয়র্ক থেকে, তিনি উল্লেখ করেছিলেন, তা আমি আশা করি যে আঞ্চলিক রাজনীতির উপরে উঠে গিয়ে যে সার্বিক অঞ্চলের যে শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার কারণে ভারত আমাদেরকে মানে বিগ ব্রাদার সুলভ আচরণ না করে বন্ধু সুলভ আচরণ করে সেটাকে যুক্তি এবং বিজ্ঞানের ভিত্তিতে আমাদের যাতে পরিবেশ প্রতিবেশ, তারপরে হচ্ছে বদ্বীপ যে গঠন প্রক্রিয়া, বাংলাদেশ তো পুরাটাই প্রায় বদ্বীপ, সেটার জন্য শুধু পানি না, তার জন্য পলিও কিন্তু আমাদের প্রয়োজন। তো পানি এবং পলির যে সমন্বিত ব্যবস্থাপনা সেটা যাতে ভারত এবং বাংলাদেশ এমনকি অববাহিকার অন্যান্য দেশকে সংযুক্ত করে নিয়ে, নেপাল, চীন, ভুটান, তাদেরকে সংযুক্ত করে নিয়ে একটা নদী কমিশন করা হয় রাইন রিভার কমিশনের আলোকে, যে ইউরোপের যে রাইন রিভার যে আন্তর্জাতিক একটা কমিশন আছে সেই আলোকে যদি করা হয় এবং আমাদেরকে একটা অববাহিকা ভিত্তিক সমন্বিত ভাবে সমস্ত অংশীদারদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা করা হয়, সেটাই সঠিক কাজ হবে বলে আমি মনে করি।
জি, আমি ডক্টর সুফিয়ানে খন্দকার আপনার কাছে যেতে চাই, তার আগে ছোট্ট একটি তথ্য শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। বিআইডব্লিউটির হিসাব অনুযায়ী স্বাধীনতার পর থেকে বাংলাদেশে 24,000 কিলোমিটার নৌপথ ছিল, কিন্তু বর্ষা মৌসুমে এখন 6,000 এবং শুকনো মৌসুমে 2,400 কিলোমিটারে নেমে এসছে নৌপথ। এটা কি আসলে ভারতের আন্তনদী সংযোগ প্রকল্পের ফলাফল নাকি অন্য কোনো কারণ রয়েছে? ডক্টর সুফিয়ানে খন্দকার,
এখানে অনেকগুলো কারণ আছে। একটা হলো কিছু কিছু খালেকু যেমন অলরেডি বলেছে আপনাদেরকে, সেটা হলো,
আপনি যদি সংক্ষেপে একটু আমাদের বলে দেন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি।
আচ্ছা, এখানে হলো যে দুটো কারণে নব্যতা কমছে, একটা হলো যে পানি ছড়িয়ে নেওয়া, সেটা তো মূল মূল কারণ। দ্বিতীয়টি হচ্ছে যে যে ওই পলিমাটি, যেটা পলিমাটিতে নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, যার ফলে নব্যতা কমে আসছে। সেই জন্যই যেটা আমি খালেকের জন্য বলছি, আমিও জোর দিয়ে বলবো যে নদীকে ওই একটা তার কাটা দিয়ে আলাদা করা যায় না। নদীকে উন্নয়ন, নদীর উন্নয়নের জন্য যেটাকে আমরা বলি বেসিন বেসিস করতে হবে, সেইভাবে যদি আমরা করতে পারি ভারতের সাথে সুসম্পর্কের মাধ্যমে, যা যে আমরা তিস্তা বারাজ তিস্তা নদীর সমগ্র ক্যাচমেন্ট এরিয়ার পরিপ্রেক্ষিতে যদি আমরা কিছু করি, সেটা দু দেশের জন্যই লাভজনক।
জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান এবং ডক্টর সুফেনে খন্দকার। শ্রোতা, আমরা শেষ করব, যাবার আগে ছোট্ট একটি দৃশ্য আপনাদের চোখের সামনে তুলে ধরতে চাই। নদীর দুকুল থইথই পানিতে ভরা, একজন মাঝি পালতোলা নৌকায় চলে যাচ্ছেন এবং তার কণ্ঠে ভাটিয়ালি সুর। দুই বাংলার আবহমান কাল ধরে এই দৃশ্য আমাদের সবার চোখে ভাসে। আমরা প্রত্যাশা করব দুই সরকারের আন্তরিকতার মধ্য দিয়ে নদী তার স্বাভাবিক গতি প্রবাহে চলবে, ভালো থাকবে দুই দেশের মানুষ, সমৃদ্ধ হবে তাদের জীবন এবং জীবিকা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।